বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন। তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 17 মার্চ, 3 চৈত্র এবং ফার্সি 26 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parsstudio.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমবারের মতো যুদ্ধাপরাধী বলে অভিহিত করেছেন। এ বিষয়ে রাশিয়ার প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া ভারতের কর্ণাটকে সম্প্রতি হিজাব বিতর্ক এবং ওই বিষয়ে প্রশাসন ও বিচার বিভাগের দায়িত্বহীন ভূমিকার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানকে 40 কোটি পাউন্ডের পাওনা পরিশোধ করল ব্রিটেন। গুপ্তচরদের মুক্তির সঙ্গে পাওনা আদায়ের সম্পর্ক নাকচ করল তেহরান। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ রেখে যাওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশ। এবং ইউক্রেন যুদ্ধে পরস্পরের ক্ষয়ক্ষতির বিবরণ দিলেও রাশিয়া ও ইউক্রেন কিয়েভের বিমান উড্ডয়ন মুক্ত এলাকা ঘোষণার আহ্বান আবারও প্রত্যাখ্যান করল ওয়াশিংটন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানকে 40 কোটি পাউন্ডের পাওনা পরিশোধ করার খবর দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বুধবার এক বিবৃতিতে বলেছেন, লন্ডন সামরিক সরঞ্জাম ক্রয় বাবদ ইরানের পরিশোধ করা অর্থ ফেরত দিয়েছে। 1974 সালে 1500 জিপটেন ট্যাঙ্ক ক্রয় এবং 1976 সালে 250টি সাঁজোয়া যান কেনার জন্য ব্রিটেনকে এই অর্থ পরিশোধ করেছিল ইরান। কিন্তু 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর সাবেক শাহ সরকারের আমলে স্বাক্ষরিত ওই দুটি চুক্তি বাতিল করে ব্রিটিশ সরকার। এ অবস্থায় ইরানের উপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞার অজুহাতে এতদিন লন্ডন ওই অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। পরবর্তীতে ইরান আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হলে 2001 সালে ওই আদালত ব্রিটিশ সরকারকে ওই সামরিক চুক্তি বাবদ ইরানকে ক্ষতিপূরণ সহ পাওনা অর্থ পরিশোধ করার নির্দেশ দেয়। আন্তর্জাতিক আদালতের নির্দেশ পালন করতেও সাবেক উপনিবেশবাদী ব্রিটিশ সরকার প্রায় 21 বছর সময় নিল।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ব্রিটেন ইরানের দীর্ঘদিনের পাওনা পরিশোধ করেছে ঠিকই, কিন্তু এর সঙ্গে ইরান থেকে নিরাপত্তাগত কারণে কারাদণ্ড ভোগ করা দুই ব্রিটিশ নাগরিকের মুক্তির কোন সম্পর্ক নেই। তিনি বুধবার তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, নিরাপত্তাগত কারণে ইরানে কারাবরণকারী দুই ব্রিটিশ নাগরিকের মুক্তির জন্য আইনি লড়াই এবং লন্ডনের কাছ থেকে তেহরানের পাওনা আদায়ের প্রক্রিয়া একই সময়ে চললেও দুটির মধ্যে কোন সম্পর্ক ছিল না। আলাদা আলাদা প্রক্রিয়ায় অর্থ পরিশোধ ও বন্দী মুক্তির ঘটনা ঘটেছে। আবদুল্লাহিয়ান বলেন, নাজনিন জগারি ও আনুষে অসুরি মানবিক দৃষ্টিকোণ থেকে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, পাওনা অর্থ পেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে যে খবর প্রচার করা হচ্ছে তার সত্য নয়। ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জগারি ও আসুরি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক হয়েছিলেন। তারা তাদের নির্ধারিত দণ্ড ভোগ করার পর বুধবার মুক্তি পেয়ে লন্ডন ফিরে গেছেন। সংযুক্ত আরব আমিরাতের ডুবে যাওয়া বাণিজ্যিক জাহাজ থেকে 29 নাবিককে উদ্ধার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্য উপসাগরে ডুবে যাওয়া আমিরাত জাহাজটির একজন নাবিক এখনও নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে অভিযান চলছে। নাজি 18 ও নাজি 20 নামের দুটি নৌযান উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে, তবে ঝোড়ো হাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আবহাওয়া বিভাগ বলছে, দুর্ঘটনাস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় 70 কিলোমিটারেরও বেশি। আজ সকালে বিরূপ আবহাওয়ার কারণে আরব আমিরাতের একটি বাণিজ্যিক জাহাজ ইরানের বুশেহর প্রদেশের উপকূলে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই ইরানের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। জাহাজটিতে গাড়ি বহন করা হচ্ছিল। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মার্কিন সামরিক অবস্থানে ড্রোন হামলা হয়েছে। সিরিয়ার দেইরা জৌরের আল ইয়ুমর তেলক্ষেত্রের যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, ঠিক সেখানেই ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আরব সূত্র জানিয়েছে। ইরাকের গণমাধ্যম আজ বলেছে, ইরাক সিরিয়া সীমান্তের কাছেই ওই তেলক্ষেত্রটি অবস্থিত। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা জানানো হয়নি। সিরিয়া সরকারের বিরোধিতা সত্ত্বেও সেদেশে অবস্থান করছে মার্কিন বাহিনী। দেশটির কিছু তেলের খনির নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে নিয়মিত তেল উত্তোলন ও চুরি করে যাচ্ছে মার্কিন সেনারা। সিরিয়ার সরকার বারবারই এর প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে সেদেশ ছাড়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু এরপরও মার্কিন দস্যুতা থামছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া হৃদয়ে পৃথিভূমি শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরা হবে আগামী দিনের কর্ণধার। শিশুদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সুন্দর হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সকল কর্ম পরিকল্পনা। শেখ হাসিনা তার ভাষণে বিভিন্ন সময়ে শিশুদের অধিকার রক্ষায় তার সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে শিশুরা সুরক্ষিত থাকবে, সুন্দর জীবন পাবে। জাতির পিতা এদেশে শিশুদের খুবই ভালোবাসতেন। তিনি যখন বাচ্চাদের সঙ্গে খেলতেন মনে হতো তিনি নিজেই যেন শিশু। এটাই ছিল তার চরিত্রে সব থেকে বড় দিক। এর আগে আজ সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্য কারণেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুকে স্বীকার না করা বাংলাদেশকেই অস্বীকার করার নামান্তর।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টানা তৃতীয় দিনের মতো বাংলাদেশে কারো মৃত্যু হয়নি। এর আগে লাগাতার দুই দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছে বাংলাদেশ। ফলে করোনায় দেশে মোট মৃত্যু 29,112 জনে রয়ে গেছে। তবে গত 24 ঘন্টায় নতুন করে আরও 233 জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,50,357 জনে। গত 24 ঘন্টায় শনাক্তের হার 1.69%। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচন কমিশনের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচন কমিশনের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন। রাজ্যে আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। অন্যদিকে 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 27 এপ্রিল পর্যন্ত। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের সরকার দায়িত্ব নিয়ে মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন, কিন্তু তারা ছাপাই দিয়েছেন 6 মাসের মধ্যে উপনির্বাচন করতে হয়। কিন্তু এখানকার পরিস্থিতি এবং পরীক্ষার বিষয় জেনে নিয়ে 5 রাজ্যে যে নির্বাচন হলো, সে সময়ে উপনির্বাচন হলে কোনো সমস্যা হতো না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইউক্রেনের 11টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সংক্রান্ত এক প্রতিবেদনে আজ এ তথ্য জানিয়েছে। রাশিয়া আরও বলেছে, গত 24 ঘন্টায় ইউক্রেনের 11টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, 2টি হেলিকপ্টার, 12টি ড্রোন ও 1টি সামরিক গুদাম ধ্বংস করা হয়েছে। রাশিয়া আরও বলেছে, তাদের হামলায় এ পর্যন্ত ইউক্রেনের 181টি বিমান ও হেলিকপ্টার, 172টি ড্রোন এবং 1,379টি ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস হয়েছে। এদিকে ইউক্রেন দাবি করেছে, এ পর্যন্ত রাশিয়ার 14,000 সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 200 সেনা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, তাদের পাল্টা হামলায় রাশিয়ার 444টি ট্যাঙ্ক, 1,435টি সামরিক যান, 86টি বিমান, 108টি হেলিকপ্টার, 11টি ড্রোন ও 3টি জাহাজ ধ্বংস হয়েছে। ইউক্রেন সরকার দেশটির আকাশকে বিমান উড্ডয়নমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা যে দাবি জানিয়ে আসছে তা আবারও নাকচ করে দিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেছেন, আমরা যদি এরকম কোনো ঘোষণা দেই তাহলে ইউক্রেনের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান প্রবেশ করা মাত্র তাকে গুলি করে ভূপাতিত করতে হবে, কিন্তু আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াতে চাই না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার ভিডিও লিঙ্কের মাধ্যমে মার্কিন কংগ্রেসের দেওয়া এক বক্তৃতায় তার দেশের আকাশকে বিমান উড্ডয়নমুক্ত এলাকা ঘোষণা করার জন্য আবারও আবেদন জানান। তিনি রুশ রাজনীতিবিদদের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। কিন্তু কংগ্রেসের ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের প্রতিনিধিরা মনে করেন, ইউক্রেনে বিমান উড্ডয়নমুক্ত এলাকা ঘোষণা করার অর্থ হবে রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া। যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের 15 ধারা বিশিষ্ট একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পুদোলিয়াক আজ সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে ওই সমঝোতার কথা অস্বীকার করেছেন। তিনি লিখেছেন, লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমস 15 ধারা বিশিষ্ট যে সমঝোতার কথা বলেছে তা সত্য নয়। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে 15 ধারা বিশিষ্ট ওই দাবি দাওয়া উত্থাপন করা হলেও কিয়েভ তা মেনে নেয়নি। পুদুলিয়াকের এ বক্তব্য ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজে প্রচারিত হয়েছে। জেলেনস্কির এই উপদেষ্টা দাবি করেন, এখন পর্যন্ত আলোচনায় দুদেশের মধ্যে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো হল যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং কয়েকটি দেশের কাছ থেকে কিয়েভের নিরাপত্তার গ্যারান্টি পাওয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। গতকাল হোয়াইট হাউসে ভাষণ দেওয়ার সময় ইউক্রেনে $100 কোটি অস্ত্র পাঠানোর ঘোষণার পাশাপাশি পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছে বাইডেন। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন সংবাদ ভাষীর অনুষ্ঠান দৃষ্টিপাতে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন। তবে এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, মার্কিন কর্মকর্তাদের হাত লাখ লাখ মানুষের রক্তে রঞ্জিত, তাদের মুখে এ ধরনের অভিযোগ মানায় না। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমবারের মতো যুদ্ধাপরাধী বলে অভিহিত করেছেন। তিনি ইউক্রেনকে নতুন করে $800 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়ার পর ওই মন্তব্য করেন। পুতিন একজন যুদ্ধাপরাধী কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন প্রথমে না বলেছিলেন। পরক্ষণেই তিনি সাংবাদিকদের কাছে ফিরে আসেন। পুনরায় তাঁকে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, আমি মনে করি পুতিন একজন যুদ্ধাপরাধী। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বাইডেনের ওই জবাবের প্রতিক্রিয়ায় বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে বাইডেনের সাম্প্রতিক মন্তব্য অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। পেস্কভ আরও বলেন, এমন এক দেশের প্রেসিডেন্ট ওই মন্তব্য করলেন যে দেশ নিজেদের বোমা দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিকভাবেই রাশিয়াকে চ্যালেঞ্জ করে বিরত থাকেনি। তারা এখন অপমান ও অভিযোগ আরোপ করে রুশ প্রেসিডেন্টের চেহারায় কালিমা লেপন করতে চাচ্ছে। এই আচরণকে পেস্কভ কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী বলে উল্লেখ করেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সেই অভিযানের অংশ হিসেবে তারা এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে মনস্তাত্ত্বিক যুদ্ধ ও প্রচারণা পাড়িয়ে দিয়েছে। আমেরিকার কোনো বিশ্লেষক মনে করেন, পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধী শব্দের ব্যবহার থেকে মনে হয় রাশিয়ার ব্যাপারে ওয়াশিংটন আগের অবস্থান পরিবর্তন করেছে। বাইডেন সহ মার্কিন কর্মকর্তারা এর আগে যুদ্ধাপরাধ কিংবা যুদ্ধাপরাধীর মতো শব্দের ব্যবহার সরাসরি অস্বীকার করে এসেছে। তারা বরং বলেছিল, যুদ্ধাপরাধী বলার আগে তার তদন্ত হওয়া দরকার। কিন্তু এখন মার্কিন কর্মকর্তারা স্পষ্টই বলছে, ইউক্রেনে বেসামরিক লোকজন হত্যা করা যুদ্ধাপরাধের সামিল। এই ঘটনা থেকে মনে হচ্ছে ওয়াশিংটনের উদ্দেশ্য হল পুতিনের বিরুদ্ধে অভিযোগ এনে তার ব্যক্তিত্বকে আঘাত করা, সেই সঙ্গে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে একজন স্বৈরশাসক হিসেবে চিহ্নিত করা, তারপর ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করানো। পেস্কভ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন কর্মকর্তাদের হাত আফগানিস্তান, ইরাক, সিরিয়ার লক্ষ লক্ষ মানুষের রক্তে রঞ্জিত। জাতিসংঘের বিনা অনুমতিতে ওইসব হত্যাকাণ্ড ঘটিয়ে তারাই বরং যুদ্ধাপরাধ করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে ভারত প্রসঙ্গ। কর্ণাটকে সাম্প্রতিক হিজাব বিতর্ক এবং ওই বিষয়ে প্রশাসন ও বিচার বিভাগের দায়িত্বহীন ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, কর্ণাটকের সম্প্রতি হিজাব বিতর্ক এবং ওই বিষয়ে প্রশাসন ও বিচার বিভাগের দায়িত্বহীন ভূমিকা এক শ্রেণীর মানুষের মনে দেশের শাসন ব্যবস্থার প্রতি অনাস্থা সৃষ্টি করতে পারে, যা দেশের ঐক্য ও সংহতি সম্প্রীতির জন্য বিপজ্জনক। তিনি আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন,
হিজাব বিষয়ে কর্ণাটক সরকারের ভূমিকা এবং কর্ণাটক হাইকোর্টের রায় দুর্ভাগ্যজনক। এটি ধর্মনিরপেক্ষ চেতনাকে আঘাত করেছে। তাদের জানা দরকার ছিল যে মুসলিম মহিলাদের হিজাব পরিধানের একটা সুদীর্ঘ ইতিহাস এবং সংস্কৃতি আছে। এটা কোনো হুজুগে আস্ফালন নয়। মুসলিমরা দীর্ঘ কাল ধরে এটি মর্যাদার সঙ্গে হিজাব পরিধান করে আসে। আর যেভাবে ইসলাম বিশেষজ্ঞদের অবজ্ঞা করে যারা ইসলাম বিদ্বেষী, তারা যেভাবে হিজাবের বিষয়ে মতামত প্রকাশ করছেন, সেটাকে কোনোভাবে সভ্য সমাজ মেনে নিতে পারে না।
আজ প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ইসলাম শুধু ঐতিহ্যে বিশ্বাস করে না, তার সুনির্দিষ্ট নীতিমালা ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে। ইসলামী নীতিমালার ব্যাখ্যা প্রদানের অধিকার শুধুমাত্র ইসলামী ধর্মতত্ত্বের বিশেষজ্ঞদের রয়েছে, ইসলাম বিষয়ে অজ্ঞ ও বিদ্বেষীদের নয়। যারা হিজাব পরিধানের বিষয়ে উদ্বিগ্ন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, গত কয়েক বছরে নগ্নতার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এই নগ্নতা ভারতীয় ঐতিহ্যবিরোধী সংস্কৃতি। এই নগ্নতা প্রতিরোধ করতে আইন তৈরি করা হোক, জনমত তৈরি করা হোক। মোহাম্মদ কামরুজ্জামান আরও বলেন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, এদেশের রাজনৈতিক আদর্শ ধর্মনিরপেক্ষ, কিন্তু এদেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ আদর্শ ধ্বংস করার অপচেষ্টা চলছে। একটি জনগোষ্ঠী এদেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে, ভিন্ন জনগোষ্ঠীগুলোকে দেশের শত্রু মনে করে, অথচ এদেশের সকল শ্রেণীর মানুষ দেশের অখণ্ডতার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। প্রত্যেক আসরের মতো আজও তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে পবিত্র কোরআনে ধারণা বা অনুমান করতে নিষেধ করা হয়েছে। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, নিশ্চয়ই কিছু কিছু ধারণা গোনা। অন্যদিকে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা অহেতুক ধারণা জঘন্যতম মিথ্যা।
বন্ধুরা, কেবল অনুমানই নয়, কোনো বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে সে সম্পর্কে কথা বলতে যাওয়াও ঠিক নয়। কোনো কারণে সে ধারণা মিথ্যা প্রমাণিত হলে অপমানিত হতে হয়। কিন্তু তারপরও আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কোনো কিছু না জেনেই অযথা কথা বলে থাকে। নিজের অজ্ঞতাকে লুকিয়ে রাখতে তারা সবকিছু জানার ভান করে। এ ধরনের লোকদের পরিণতি সম্পর্কে মাওলানা রুমি তার মসনবী গ্রন্থে একটি মজার গল্প লিখেছেন।
আজকের আসরের শুরুতেই আমরা সেই বিখ্যাত গল্পটি শোনাব। এরপর থাকবে একটি গান, আর সবশেষে শুনবে ঢাকার এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমে শোনা যাক আমাদের আজকের গল্প, অন্ধকারে হাতি দেখা।
অনেক দিন আগের কথা, হিন্দুস্তান থেকে একদল লোক একটি হাতি নিয়ে বের হলো বিদেশ সফরে। যেসব দেশের মানুষ হাতি দেখেনি সেসব দেশে তারা হাতির খেলা দেখাত, আর এভাবে অনেক টাকা পয়সা রোজগার করত।
একদিন তার এক শহরে গিয়ে পৌঁছালো এবং রাত হয়ে যাওয়ায় তারা একটি বাড়ি ভাড়া করে সেখানে অবস্থান নিল। এদিকে শহরে হাতি আসার খবর নিমেষেই পৌঁছে গেল মানুষের বাড়ি বাড়ি। শহরের বেশিরভাগ লোকই ভাবল, ঠিক আছে, হাতির খেলা শুরু হলে তখন গিয়ে তারা দেখবে যে হাতি দেখতে কেমন।
কিন্তু কিছু লোক এমন ছিল যাদের আর তর সই ছিল না। তাদের কথা হলো, সবার আগে হাতি দেখতে পেলে অন্যদের সাথে নিয়ে গর্ব করতে পারবে যে আমরা সবার আগে হাতি দেখেছি, এতে করে শহরে তাদের নাম ডাক বেড়ে যাবে।
ব্যাস, আর যাই কোথায়, ওরকম কয়েকজন দল বেঁধে রাতেই রওনা হলো হাতি দেখতে। তারা হাতির মালিককে গিয়ে বলল, আমাদের হাতি দেখাও, আমরা এ রাতেই হাতি দেখতে চাই।
মালিক বলল, আমরা সবেমাত্র এসে পৌঁছেছি, খুবই ক্লান্ত, খেলার কোনো ব্যবস্থা এখনো করা হয়নি, তোমরা বরং কালকে এসো।
এক লোক বলল, অসম্ভব, এখনই হাতি দেখতে চাই, হাতি না দেখে কিছুতেই যাব না আমরা।
আহা, তোমরা অস্থির হচ্ছ কেন, দেখছ এখন অন্ধকার, আর তাছাড়া হাতির ঘরেও কোনো বাতি নেই, অন্ধকারে হাতি দেখবে কেমন করে।
আমরা অন্ধকারেই হাতি দেখব, আলোর কোনো দরকার নেই, এখন হাতি না দেখে ফিরে গেলে আমাদের সারা রাত ঘুমই হবে না।
ঠিক আছে, এতই যখন তোমাদের তাড়াহুড়া, তাহলে অন্ধকারেই হাতি দেখাবো। তবে হাতি দেখার জন্যে কিন্তু প্রথম রাতে দ্বিগুণ টাকা দিতে হবে।
আরে বাপু, টাকা পয়সা কোনো বিষয় হলো, এই নাও তিন গুণ টাকা রাখো, এবার হাতি দেখার ব্যবস্থা করো।
ঠিক আছে, তোমরা যখন ছাড়বেই না তাহলে দেখার ব্যবস্থা করছি, তবে হাতি খুবই ক্লান্ত, তাই এক মিনিটের বেশি সময় দেব না, এক মিনিটেই দেখা শেষ করতে হবে।
আরে বাবা, ওই এক মিনিটই দেখাও, ওই এক মিনিটই আমাদের জন্য শত মিনিট, হাতি যদি আমাদের লাথি দেয় তাও আমরা রাজি।
বাধ্য হয়ে হাতির মালিক লোকদের কাছ থেকে টাকা গুনে নিল এবং হাতির মাহুত তাদেরকে নিয়ে গেল হাতির ঘরে। তবে একজন লোক দাঁড়িয়ে রইল, সে কেন হাতি দেখতে যাচ্ছে না হাতির মালিক তা জানতে চাইল।
হাতি দেখার ব্যাপারে আমার ব্যাপক আগ্রহ থাকলেও আমি যেতে পারছি না, কারণ আমি একজন রাতকানা মানুষ, রাতের আধারে কিছুই দেখি না, তার চেয়ে তুমি যদি বলো হাতি দেখতে কি রকম আর কি কি বৈশিষ্ট্যর অধিকারী, তাহলে খুব খুশি হব।
মালিক বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হচ্ছে তুমি কিছুটা বুদ্ধিমান। আসলে কোনো কিছু বোঝার পথই হচ্ছে ওই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নেয়া।
তুমি ঠিকই বলেছো, এবারে সংক্ষিপ্তভাবে হাতির বর্ণনাটা দাও।
ঠিক আছে, শোনো, হাতি ঘোড়া কিংবা উটের মতোই একটি প্রাণী, তবে তার দেহ বিশাল এবং ওজনও ভারী। অন্যান্য প্রাণীর ঘাড় আছে কিন্তু হাতির ঘাড় নেই, তার মাথা শরীরের সাথে যুক্ত, তার মুখও চেহারার নিম্নভাগে,
ঘাড় না থাকার ফলে মুখ মাটিতে পৌঁছাতে পারে না, তাই ঘাস মুখ দিয়ে ছিঁড়ে খেতে পারে না। তবে এজন্য তার একটি লম্বা শুঁড় আছে, হাতির দুটো লম্বা দাঁতও আছে।
এভাবে হাতির মালিক রাতকানা লোকটিকে হাতির শারীরিক বর্ণনা ও বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিল। ওদিকে বাকি লোকগুলো অন্ধকারে হাতরে হাতরে হাতির কাছে পৌঁছে গেল। তারা হাতির গায়ে হাত বুলাতে পেরে খুব খুশি হল এবং গর্বে তাদের বুক ফুলে উঠল। তবে আগে যেহেতু তারা হাতি দেখেনি, তাই হাতির যে অংশে যার হাত লেগেছে সেই অংশকেই সে হাতি বলে ধরে নিল।
কেউ হাতির শুঁড়ে হাত বোলালো, কেউ হাতির দাঁতে, কেউ বা হাতির সামনের অংশে, কেউ বা আবার হাতির পায়ে হাতের ছোঁয়া লাগালো। হাতি দেখা শেষ করে তারা দল বেঁধে রওনা হলো বাড়ির দিকে। কিছু দূর যাওয়ার পর রাস্তার শেষ মাথায় তারা একদল লোককে দেখতে পেল। তারা এক বিয়ে বাড়ি থেকে বের হয়েছে, ব্যাস আর যায় কোথায়। শুরু হলো সবার আগে হাতি দেখার গৌরব আর বাহাদুরির আলাপ।
একজন আগ্রহের সাথে বলল, আশ্চর্যের কথা, হাতি আসতে না আসতেই তোমরা দেখে ফেলেছো। ঠিক আছে, বলো দেখি হাতি দেখতে কেমন।
লোকদের আগ্রহ দেখে যে ব্যক্তি হাতির শুঁড়ে হাত বুলিয়েছিল সে বলল, হাতি এক আজব জীব, দেখতে অজগর সাপের মতো, যেন গাছ থেকে ঝুলে আছে নিচের দিকে, সোজা হয়, বাঁকা হয়, গোল হয়, আবার নড়াচড়াও করে।
এবারে যে ব্যক্তি হাতির পায়ে হাত বুলিয়েছিল সে বলল, হাতি হলো এমন দুটি থামের মতো যা কিছু উপরের দিকে গিয়ে পরস্পর মিলিত হয়েছে। যারা হাতির পেট ও পিঠ ধরেছিল তারা বলল, হাতি আসলে একটি বড় উঁচু খাটের মতো, চারটি পায়ের উপর বিরাট একটি ছাদের মতো শরীর দাঁড়িয়ে আছে, এই ছাদের উপর মানুষ আরোহণ করে।
যারা হাতির দাঁত ছুঁয়েছিল তারা বলল, হাতি তলোয়ারের মতো, আর যে ব্যক্তি হাতির লেজ স্পর্শ করেছে সে বলল, হাতি দেখতে অনেকটা চাবুকের মতো।
এসব বিবরণ শুনে রাতে যারা হাতি দেখার সুযোগ পায়নি তাদের জন্য দুঃখের সীমা রইল না।
লোকদের কাছে হাতির আজব বিবরণ শুনে রাতকানা লোকটি আর চুপ করে থাকতে পারল না। সে সবাইকে ডেকে বলল, এরা হাতি সম্পর্কে যা বলছে তার কোনোটাই ঠিক নয়।
এ কথা শুনে লোকজন বলল, তুমি কি হাতি দেখেছো?
রাতকানা লোকটি বলল, না আমি নিজে চোখে দেখিনি, তবে ওরা যখন অন্ধকারে হাতির ঘরে হাতি দেখতে যায় তখন আমি রাতকানা বলে তাদের সাথে না গিয়ে হাতির মালিকের সাথে কথা বলে হাতি সম্পর্কে অনেক তথ্য জেনেছি। এখন বুঝতে পারছি আমার বন্ধুরা অন্ধকারে হাতির শরীরের যে যে অংশে স্পর্শ করেছে সে সেই অংশকেই হাতি বলে মনে করেছে।
এরপর রাতকানা লোকটি হাতির শরীরের বর্ণনা দিল। হাতির শরীরের বিবরণ শুনে অতি উৎসাহী লোকদের কেউই আর কথা বলল না। পরদিন যখন হাতির খেলা হলো তখন সবাই হাতি দেখে সাক্ষ্য দিলে যে রাতকানা লোকটি হাতির যে বর্ণনা দিয়েছে তাই সঠিক। কিন্তু যারা তড়িঘড়ি করে হাতির গায়ে হাত বুলিয়ে এসে হাতি সম্পর্কে বলেছিল তারা দিনের আলোয় হাতি দেখে নিজেরাই হেসে ফেলল নিজেদের বোকামি ও অজ্ঞতার জন্য। তারা বুঝতে পারল যে অন্ধকারে হাতি দেখা যায় না, দেখলে অবাস্তব আংশিক কিছু দেখা যায়। এভাবে কোনো কিছু সম্পর্কে কোনো কথা বলা ঠিক নয়।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি শিশুতোষ গান। গানের কথা লিখেছেন আবু সালমান মোহাম্মদ আম্মার, সুর করেছেন গোলাম মাওলা, আর গেয়েছে ঢাকার বন্ধু জাইমা, নাবিহা, মালিহা, তাহমিদ, পারিশা, আফরা সহ তাদের সঙ্গীরা।
আমরা শিশু কিশোর যারা, ছোট তাজা প্রাণ, গানে গানে প্রভুর পথে করব আহ্বান। আমরা শিশু কিশোর যারা, ছোট তাজা প্রাণ, গানে গানে প্রভুর পথে করব আহ্বান। তোমার রহম চাই যে শুধু আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। নিজকে গড়ে যাই গিয়ে শূদ্রে সকল ভুল, অসত্যের ওই শিকল তারাজ ভেদ করি নির্মূল। নিজকে গড়ে যাই গিয়ে শূদ্রে সকল ভুল, অসত্যের ওই শিকল তারাজ ভেদ করি নির্মূল। অহংকার আর হিংসা পোষণ করে যেখান খান, গানে গানে প্রভুর পথে করব আহ্বান। আমরা শিশু কিশোর যারা, ছোট তাজা প্রাণ, গানে গানে প্রভুর পথে করব আহ্বান। জ্ঞানের মহান সেই শিশুধা করব আহরণ, বিনয় আর শালীন কোমল করব আচরণ। জ্ঞানের মহান সেই শিশুধা করব আহরণ, বিনয় আর শালীন কোমল করব আচরণ। তবে প্রভুর রহম বাড়ি ধরবে অপুরাণ, গানে গানে প্রভুর পথে করব আহ্বান। গানে গানে প্রভুর পথে করব আহ্বান, করব আহ্বান।
এক ঝাঁক ছোট্ট বন্ধুর কণ্ঠে অনুপ্রেরণা ও উদ্দীপনামূলক গানটি শুনলে তো বন্ধুরা, এবারে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এক নতুন বন্ধুকে।
হ্যালো, তোমার নাম কি?
আমার নাম সাউদা নাওয়ার আলিশা।
সাউদা নাওয়ার আলিশা তোমার নাম, বেশ সুন্দর নাম তো। তো তোমার নামের অর্থ কি?
সাউদা অর্থ নেত্রী, নাওয়ার অর্থ ফল বা ফুল, আলিশা অর্থ সত্যবাদী।
বা চমৎকার অর্থবোধক নাম তোমার। তো আলিশা, তুমি কোন স্কুলে পড়ো?
আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে পড়ি।
আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
আমি এবার এসএসসি 2022 সালে পরীক্ষা।
তোমার বাসা কোথায়?
আমার বাসা হচ্ছে আরমানিটোলা, ঢাকা।
তো আলিশা, পড়াশোনা ছাড়া অবসর সময়ে তুমি আর কি কি করো?
পড়াশোনা ছাড়া অবসর সময়ে আমি ছবি আঁকি, গল্পের বই পড়ি, টিভি দেখি, একটু খেলাধুলা করি।
রংধনুর আজকের আসরে তুমি কি কি শোনাতে চাও?
কবিতা আর একটি কৌতুক শোনাতে চাই।
তো প্রথমে তুমি কি শোনাবে?
আমি প্রথমে একটি কবিতা শোনাবো।
ঠিক আছে, শোনাও তাহলে।
কবিতার নাম বাংলাটা ঠিক আসে না, লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও র‍্যাঙ্ক বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ করে। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে খেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, এই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা হিসেবে মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওল্ড প্লেস, এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।
ভবানী প্রসাদ মজুমদারের এ কবিতায় বাংলা শেখার প্রতি অনীহার চিত্র ফুটে উঠেছে। তো আলিশা, বাংলা ভাষার প্রতি তোমার আগ্রহ কেমন?
বাংলা ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা, তাই হচ্ছে বাংলা ভাষাকে হচ্ছে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। ইংরেজির পাশাপাশি হচ্ছে বাংলা ভাষার প্রতি হচ্ছে শিক্ষার্থীদের মানে বাংলা ভাষা পড়া উচিত, জানা উচিত, বাংলা সাহিত্য চর্চা করা উচিত।
সবশেষে তোমার কাছে জানতে চাচ্ছি, বড় হয়ে তুমি কি হতে চাও?
আমি বড় হয়ে একজন প্রকৌশলী হতে চাই।
তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য সাউদা নাওয়ার আলিশা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এ অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 17 মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র সফল হবে না, দৈনিক যুগান্তর। ইউক্রেন আক্রমণ মামলায় রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছেন আইসিজি এর ভারতীয় বিচারক দলবীর ভান্ডারী, দৈনিক মানব জমিন। বাইডেন বোমা মেরে লাখ লাখ মানুষকে হত্যা করেছেন রাশিয়া, দৈনিক ইত্তেফাক। রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আইসিজির, দৈনিক প্রথম আলো। করোনায় টানা তৃতীয় দিন মৃত্যুহীন বাংলাদেশ, দৈনিক কালের কণ্ঠ। নাপাস সিরাপে নয়, মায়ের পরকীয়ার জেরে ওই দুই শিশুর মৃত্যু, দৈনিক নয়া দিগন্ত। এবার ভারতের শিরোনাম। ভোটে হেরে অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি, ইডি তলব প্রসঙ্গে বললেন ব্রাত্য, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শুভেন্দু নাকি খুনের হুমকি দিয়েছেন, চার বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য, দৈনিক আজকাল। জল্পনার অবসান, আম আদমি পার্টিতে যোগ দিচ্ছেন হরভজন, যেতে পারেন রাজ্যসভায়, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত ICJ রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কিয়েভের করা মামলার শুনানি নিয়ে গতকাল বুধবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়াকে এ নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। 13-2 ভোটে ICJ-র আদেশটি দেওয়া হয়। বিপক্ষে মত দিয়েছেন রাশিয়া ও চীনের বিচারক। আদেশে বলা হয়, ইউক্রেনের ভূখণ্ডে 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু করা সামরিক অভিযান অবিলম্বে রাশিয়াকে স্থগিত করতে হবে।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, ফলে টানা তৃতীয় দিনের মতো মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। ফলে দেশে মোট মৃত্যু 29,112 জনই রয়েছে। এছাড়া 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 233 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 19,50,357 জনে। এর আগে মঙ্গলবার ও বুধবার করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছিল বাংলাদেশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দৈনিক মানবজমিনের এক খবরে লেখা হয়েছে, রাশিয়া ইউক্রেন সংঘাত ক্রমবর্ধমান হওয়ার সাথে সাথে জাতিসংঘের শীর্ষ আদালত বুধবার 16 মার্চ মস্কোকে ইউক্রেনে তার সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ প্রধান শহরগুলির চারপাশে তার বাহিনী নিয়ে গোলাবর্ষণ এবং বিমান হামলা জোরদার করার সাথে সাথে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ICJ এর এই সিদ্ধান্তটি সামনে এসেছে। বুধবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক আদালত রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার যে নির্দেশ দিয়েছে তাতে সায় ছিল ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারীর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্য কারো নেই।
দৈনিক ইত্তেফাকের এক খবরে লেখা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর কড়া জবাব দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, বাইডেনের এই মন্তব্য অগ্রহণযোগ্য। বুধবার সাংবাদিকদের জো বাইডেন বলেন, আমার মতে পুতিন একজন যুদ্ধাপরাধী। এই মন্তব্যের জেরে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আমরা বিশ্বাস করি এই ধরনের মন্তব্য একটি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসা অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। বিশ্বজুড়ে তিনি অসংখ্য মানুষকে বোমা মেরে হত্যা করেছেন।
দৈনিক নয়া দিগন্তে এসেছে, ব্রাহ্মণবাড়িয়ে আশুগঞ্জে নাপা সিরাপকে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ জানিয়েছে। পরকীয়ায় আসক্ত হয়ে মিষ্টির সাথে বিষ মিশিয়ে খাইয়ে দুই শিশুকে তাদের মা লিমা বেগমই হত্যা করে বলে জানা গেছে। পরে এ ঘটনা ঢাকতে বাজার থেকে নাপা সিরাপ এনে খাওয়ানো হয় ওই শিশুদের। এই ঘটনাকে পরিকল্পিত হত্যা উল্লেখ করে দুই শিশুর বাবা ইটভাটা শ্রমিক সুজন খান মামলা দায়ের করলে বৃহস্পতিবার ভোরে তাদের মা লিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, শিশু দুটির মা পুলিশের সাথে হত্যার দায় স্বীকার করেছেন। ইতিমধ্যেই তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজারের খবরে লিখেছে, কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে দিল্লিতে অভিষেক এবং রুজিরাকে তলব করেছে ইডি। ব্রাত্য বৃহস্পতিবার বলেন, বাংলায় নিশ্চিহ্ন হয়ে গিয়ে বিজেপি তার বাঘ নখ বার করেছে। CBI ইডির মতো বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বিজেপির সেই বাঘ নখ জানিয়ে তার দাবি, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিলা নারুলা বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দিল্লি অফিসে তলব করার পেছনে রাজনৈতিক চক্রান্ত দেখছে তৃণমূল। বৃহস্পতিবার দলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ, বাংলা এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছে বিজেপি।
দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, কংগ্রেস বা বিজেপি নয়, রাজনীতির পিছে দুসরা অপশনই বেছে নিলেন হরভজন সিং। দুই সর্বভারতীয় দলকে পাশ কাটিয়ে ভাজ্যে যোগ দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে। আম আদমি পার্টি হয়ে রাজ্যসভাতেও যেতে পারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ স্পিনার। পাঞ্জাব নির্বাচনের আগে থেকে হরভজনের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। প্রথমে শোনা যাচ্ছিল হরভজন বিজেপিতে যোগ দিতে পারেন। পাঞ্জাবের এক বিজেপি নেতা প্রকাশ্যে সে দাবিও করেছিলেন, কিন্তু হরভজন সে সময় নিজে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। প্রায় একই সময়ে হরভজনের কংগ্রেসে যোগ দেওয়া নিয়েও জল্পনা ছড়ায়। শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দেননি টিম ইন্ডিয়ার অফ স্পিনার।
শুভেন্দু নাকি খুনের হুমকি দিয়েছেন, চার বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য, এই শিরোনামের খবরে দৈনিক আজকাল জানিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভার ভেতরেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বাগদার বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ এবং কালিয়াগঞ্জের সৌমেন রায়। স্পিকারকে চিঠিও দেন খাতায় কলমে বিজেপির ওই চার বিধায়ক। বর্তমানে ওই চার বিধায়কই যোগ দিয়েছেন তৃণমূলে। যথারীতি ওই চার বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য সরকার। বুধবার চার বিধায়ক স্পিকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানান। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরেই ওই বিধায়কদের নিরাপত্তা বাড়ানো হয়।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানকে ৪০ কোটি পাউন্ডের পাওনা পরিশোধ করল ব্রিটেন। গুপ্তচরদের মুক্তির সঙ্গে পাওনা আদায়ের সম্পর্ক নাকচ করল তেহরান। বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ রেখে যাওয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশ। এবং ইউক্রেন যুদ্ধে পরস্পরের ক্ষয়ক্ষতির বিবরণ দিল রাশিয়া ও ইউক্রেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।